দাও ইখলাস এমন মোরে ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন, সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। যেমনটি আপনারা জানেন যে পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে সমাজের যত অসঙ্গতি রয়েছে, অনিয়ম রয়েছে, যত সংক্রামক ব্যাধি রয়েছে, সেই ব্যাধিগুলোকে নিয়ে আমরা আলোচনা করি, তার পর্যবেক্ষণ পর্যালোচনা করা হয়ে থাকে এবং তার যে ভয়াবহতা রয়েছে সমাজে, এর যে প্রভাব রয়েছে, এর ভয়ঙ্কর পরিণতি এবং প্রতিকার সম্পর্কে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়ে থাকে। আজও ইনশাআল্লাহ এর ব্যতয় ঘটবে না। মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা জানি মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। সেই প্রাচীন কাল থেকে মানুষ দলবদ্ধ হয়ে গোত্রের মাঝে একসাথে মানুষ বসবাস করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, আর যুগ যুগ ধরে এই সমাজ ব্যবস্থা চলে আসছে। আর এই সমাজের মধ্যে আমরা লক্ষ্য করি যে দু শ্রেণীর মানুষ থাকে, যুগ যুগ ধরে বসবাস করে আসছে। সুশীল কুশীল, নিপীড়ক নিপীড়িত, শিক্ষিত অশিক্ষিত, দুর্বল সবল, এই যে ভারসাম্য সমাজ ব্যবস্থার, বিশৃঙ্খলা অনিয়ম, এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ে সময়ে বিধিবিধান আরোপ করেছেন। আর মানবতার অগ্রদূত আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই বিধিবিধানকে সমাজে প্রতিষ্ঠা করেছেন। নিজস্ব যে মহানুভবতা রয়েছে, যে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, যার সহানুভূতির সাহচর্যে এসে, যার মহানুভবতার সংস্পর্শে এসে গোটা সমাজ ব্যবস্থাটাই বদলে যায়, সমাজের মধ্যে শান্তি স্থাপন হয়, সমাজের যত অসঙ্গতি, অনিয়ম, বিশৃঙ্খলা, যত ধরনের রোগ ব্যাধি রয়েছে সামাজিক, তা দূর হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জগৎ থেকে অন্ধকারকে দূর করে তিনি আইয়ামে জাহিলিয়াতের যুগকে তিনি এক শান্তিপূর্ণ সমাজে তিনি প্রতিষ্ঠা করেন। আজ 1500 বছর পর আবারও পরিলক্ষিত হচ্ছে সমাজে নানান অসঙ্গতি, নানান অনিয়ম, নানান রোগ ব্যাধি, সংক্রামক ব্যাধি, হোক সে পারিবারিক কিংবা সামাজিক। ঠিক তদ্রূপ একটি ব্যাধি হচ্ছে আজ আমরা আলোচনা করব, সেই ব্যাধি হচ্ছে মিথ্যা সাক্ষ্য। এই মিথ্যা সাক্ষ্যের কারণে না জানি কত সংসার ভেঙে খান খান হয়ে গেছে, কত সন্তান তার পিতৃত্ব, বাবার স্নেহ হারিয়েছে, মায়ের মমতা হারিয়েছে, কত মায়ের কোল উজাড় হয়ে গেছে, সমাজের মধ্যে কত অসঙ্গতি, অনিয়ম দানা বেঁধেছে এই মিথ্যা সাক্ষ্যের কারণে। চলুন প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলাভড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তার মধ্যে একটি ফজিলত আসুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি, যেমনটি আল কৌলুল বদি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। রাহমাতাল্লিল আলামিন শফিউল মুজনবীন রসুলে আমিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, তোমরা অধিক হারে আল্লাহ তাআলার জিকির করা এবং আমার প্রতি দরুদ পাঠ দরিদ্রতাকে তথা অভাবকে বিদূরিত করে। এখন যে সংসারে অভাব রয়েছে, অনটন রয়েছে, এত তো সত্ত্বেও কেউ যদি দরুদে পাক পাঠ না করে, তাহলে এটা হচ্ছে তার ইচ্ছা, কেউ যদি নিজের সংসার থেকে অভাব অনটন বিতাড়িত করতে না চায়, এটা তার ইচ্ছা। দরুদে পাক আমরা শুনলাম, দরুদে পাকের ফজিলত, আমরা যদি পরিবার থেকে, আমরা যদি সংসার থেকে যদি আমরা অভাব অনটন যদি দূরীভূত করতে চাই, তাহলে দরুদে পাকের আমাদের কোনো বিকল্প নেই, দরুদে পাক পাঠ করতে হবে। এটা একটা অন্যতম আমল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা আজকের আলোচ্য বিষয় জেনেই নিয়েছি, পাশাপাশি চলুন না কিছু ভালো ভালো নিয়ত করে নিই। যেমনটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশন। সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। ভালো ভালো কিছু নিয়ত আমরা করে নিই, যে সর্বোপরি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠান দেখব আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের নিমিত্তে, এবং এই প্রোগ্রাম থেকে যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয় আমরা অর্জন করব, সেগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি সেই হাদিসে মুবারাকা বল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, যে আমার পক্ষ থেকে যদি সম্ভব হয় একটি আয়াত পৌঁছে দাও অন্যের নিকটে, সেই নেকির দাওয়াতের উপর আমল করতে গিয়ে সেই সুরভিত, সেই সৌরভ দ্বারা অন্য মুসলিমকে আমরা সুরভিত করবো, অর্থাৎ নেকির দাওয়াত দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন মাদানী চ্যানেলের পরিচিত মুখ জুনায়েদ মাদানী আত্তারি, পাশাপাশি রয়েছেন আমাদের মাদানী চ্যানেলের আরও একজন পরিচিত মুখ আমাদের নূর হোসেন মোজাদ্দিদ ভাই। কেমন আছেন আপনারা? আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন আজকে যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিথ্যা সাক্ষ্য। শুরুতেই যদি জুনায়েদ ভাইয়ের কাছে আসি, যে জুনায়েদ ভাই, এই মিথ্যা সাক্ষ্য আজকে যে সমাজের মধ্যে দানা বেঁধেছে, মিথ্যা সাক্ষ্যের দ্বারা আজকে কত সংসার উজাড় হয়ে গেছে, কত সন্তান এতিম হয়ে গেছে, কত পরিবার তার ঘর ছাড়া হয়ে গেছে, গ্রাম ছাড়া হয়ে গেছে, লোকালয় থেকে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এই মিথ্যা সাক্ষ্যের কারণে। এই সমাজের মধ্যে এই যে একটা সংক্রামক ব্যাধি মিথ্যা সাক্ষ্য, এ সম্পর্কে আপনি কি বলবেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের অধিকাংশ ভুল গুনাহ এই জিহ্বা দ্বারাই হয়ে থাকে। তো জিহ্বার ভুল ব্যবহারের কারণে যে গুনাহগুলো হয়, এর মধ্যে অনেক একটি বড় গুনাহ হচ্ছে মিথ্যা। আর এই মিথ্যা কথাগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়া। এটা শুধু নিজেকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং অন্যদেরকেও ক্ষতিতে ফেলে দেয়। তো এই মিথ্যা সাক্ষ্য খুবই খারাপ একটি বিষয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শরিক করা এবং মা বাবার অবাধ্যতা করা এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করা,
আচ্ছা,
এবং মিথ্যা সাক্ষ্য দেয়া, এই সবগুলো হচ্ছে কবিরা গুনাহ।
আল্লাহ,
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম কবিরা গুনার ব্যাপারে বলতে গিয়ে মিথ্যা সাক্ষ্যটাকে আল্লাহ তাআলার সাথে শরিক করার সাথে তুলনা করেছেন। এমনকি একটি হাদিস শরীফও আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন যে মিথ্যা সাক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরিক করার সমান। তো এত বড় গুনাহ মিথ্যা সাক্ষ্য, যদিও বা আমাদের কাছে মনে হয় না কোনো ব্যাপার না, বলে ফেললে হয়ে গেল। এমনকি যারা মিথ্যা বলতে পারে না বা মিথ্যা বলে কাউকে ফাঁসাতে পারে না, মিথ্যা বলে নিজে বেঁচে যেতে পারে না কোনো জিনিস থেকে, তাদেরকে আজ সমাজে বোকা মনে করা হয়।
আচ্ছা,
বোকা মনে করা হয়, বলা হয় যে এ তো পারলো না, বাঁচতে পারলো না, এটা বলে দিলেই তো হয়ে যেত, এইভাবে বানিয়ে বলে দিলেই তো হয়ে যেত, এ পারলো না, বুদ্ধি নেই। তো এইভাবে করে করে যে মিথ্যা বলতে পারে না তাকেও কটাক্ষ করা হয়। অথচ এই এতটুক মিথ্যা বলে সাময়িক সময়ের জন্য তো মনে হয় যে আমি বেঁচে গেলাম, কিন্তু কত বড়
বিপদে ফেঁসে গেল,
বিপদে আমি ফেঁসে গেলাম সেটা আমি বুঝতে পারছি না এখন। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, কখন মৃত্যু হয়ে যায় জানা নেই আমার, হঠাৎ আমার মৃত্যু হয়ে যাবে। সেই যে দীর্ঘস্থায়ী জীবন আখিরাতের, এই যে একটু সময়ের জন্য বাঁচার জন্য, সাময়িক সময়ের জন্য একটা মিথ্যা কথা বলে দিলাম বা কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলাম কোনো কিছুতে গিয়ে, এটা যে আমাকে এই দীর্ঘস্থায়ী জীবনের মধ্যে বিপদে ফেলবে সেই ব্যাপারে একটু ভাবা দরকার, সেই ব্যাপারে চিন্তা করা দরকার, আর মিথ্যা সাক্ষ্য থেকে বাঁচা দরকার। আর কেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আরেকটি হাদিস শরীফ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির, আমি কি তোমাদেরকে বড় বড় গুনাহ কবিরা গুনার ব্যাপারে বলবো না? তো সাহাবায়ে কিরামরা বলল বালা ইয়া রাসূলুল্লাহ, কেন না ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বড় বড় গুনাহের মধ্যে সেই মিথ্যাটাকেও, মিথ্যা সাক্ষ্য দেয়াটাকেও অন্তর্ভুক্ত করেছেন। আর বারংবার অনেকগুলো হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মিথ্যা সাক্ষ্য থেকে বারণ করেছেন। অথচ এই যেটা থেকে বারবার আমাদেরকে বারণ করা হয়েছে, শয়তানের কুমন্ত্রণায় আমরা এটাকে ছোট কিছু মনে করে সেটাতেই বারবার ফেঁসে যাচ্ছি, কখনো নিজেকে বাঁচাতে গিয়ে, কখনো নিজের বন্ধুকে বা নিজের পরিচিত মুখকে বাঁচাতে গিয়ে আমি বারবার এই গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি। চিন্তা করা দরকার, সাময়িক সময়ের জন্য তো বেঁচে গেলাম বা মনে হচ্ছে যে অন্যকে বাঁচিয়ে দিলাম, কিন্তু আসলে এই বাঁচাটা
জাস্ট ফর দ্য টাইম বিং, জাস্ট ফর দ্য টাইম বিং, কিন্তু আখেরাতে বাঁচবো কি না?
জি জি, দীর্ঘস্থায়ী সফর,
দীর্ঘস্থায়ী সফরে
আমাকে অতিবাহিত করতে হবে, সেটার মধ্যে তো ফেঁসে গেলাম, আর সেখানে ফাঁসাই তো বড় ফাঁসা।
আহা,
তো এটা চিন্তা করা দরকার, অনেক ভাবার বিষয় এটা, যে এই সাময়িক সময়ের জন্য বাঁচার জন্য কেন আমি আমার দীর্ঘ স্থায়ী জীবনকে বিপদে ফেলে দিচ্ছি।
খুব চমৎকার আলোচনা করেছেন মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান সামাজিক ও পারিবারিক ব্যাধি, পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিথ্যা সাক্ষ্য। ফিরব নূর হোসেন ভাইয়ের কাছে। নূর হোসেন ভাই, মিথ্যা সাক্ষ্য আমরা শুনলাম যে কোরআন হাদিসের আলোকে যে এমন একটা গর্হিত কাজ যা মানে শিরকের সাথে এর তুলনা করা হয়েছে, সমতুল্যতা, তো এই মিথ্যা সাক্ষ্য আজকে সমাজে দেখা যায় অনেকেই দিয়ে থাকে, হোক সেটা লোভে পড়ে অর্থের মাধ্যমে কিছু উৎকোচ, কিছু অর্থ, কিছু লাভ হবে, অথবা অপারগ হয়ে, বাধ্য হয়ে, অনেক সময় মানে গান পয়েন্টে মানুষকে
লোক লজ্জায়, যেটা হ্যাঁ
গান পয়েন্টে অনেক সময় বাধ্য করা হয় যে এই সাক্ষ্যটা তোমাকে দিতে হবে, না হলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তো সেটা অপারগ হয়েই করা হোক কিংবা লোভের বশবর্তী হয়ে, এ সম্পর্কে আপনি কি বলবেন যে মিথ্যা সাক্ষ্য?
আমরা জানি যেটা মিথ্যা বলা ইচ্ছাকৃতভাবে, এটা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিকোণ থেকে একটি বড় মহাপাপ,
জি
বড় গুনাহের কাজ। ঠিক একইভাবে কিতাব হাদিসের আলোকে আমরা এটাও জানি, অনেকের হয়তো বা আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে, পারিবারিক সামাজিক ব্যাধি এই অনুষ্ঠানের মাধ্যমে এই জিনিসটা গুরুত্ব বুঝতে পারবে যে মিথ্যা সাক্ষ্য দেওয়া আর মিথ্যা কথা বলা ইচ্ছাকৃতভাবে এই দুইটা একই গুনাহের সমতুল্য। তো এটা এমন একটা গুনাহ আজকে পরিবারের মধ্যে আমাদের মা বোন, ছোটো ভাই বোন, অথবা আমাদের বাবা ছেলে, মানে ঘরের মধ্যে যারাই বসবাস করছে,
জি
যখন নিজের স্বার্থ ছুটে যাচ্ছে,
ক্ষুণ্ণ হচ্ছে
অথবা নিজের পরিবারের কারো স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, সেই দিক আমরা দেখে সেই দিকটাকে আমরা বেশি গুরুত্ব দিতে গিয়ে আমরা এই মিথ্যা সাক্ষী প্রদান করে থাকি।
জি,
আর মিথ্যা সাক্ষ্য এমন একটা বিষয় যেটার মাধ্যমে একজন ব্যক্তির, একজন মানুষের, একজন মুসলমানের অধিকারকে হরণ করা হয়, যেটা এক কথায় আমরা বলতে পারি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটা হুকুকুল ইবাদ, বান্দার হককে নষ্ট করা হয়। আর দ্বিতীয়ত বিষয় সেটা আমরা বুঝতে পারি, যেটা একটা পরিবারের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, একটা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর তৃতীয় যে বিষয়টি, এটি এমন একটি কাজ যেটার মাধ্যমে বর্তমানে যদি বলি একটা পরিবারের মধ্যে যারা দায়িত্বশীল কর্তা থাকে, তারা তাদের যে বিচার ব্যবস্থা থাকে সেটার প্রতি অথবা রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা থাকে এই মিথ্যা সাক্ষ্য দেওয়া যেটা সহজতা যখন হয়ে যায় তখন পুরো গোটা সমাজের মানুষের আশা ভরসা এই সমাজের বিচার ব্যবস্থার উপর সেটা উঠে যায়। এটার একটাই কারণ মিথ্যা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমরা সমাজের মধ্যে যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি সেখানে বিচার কার্যাদি সম্পন্ন করার জন্য
সম্পৃক্ত
রয়েছে তখন আমাদের একটা খেয়াল অটোমেটিকলি চলে আসে, না এখানে আমার কোনো সুবিচার হবে না, কেননা এই বিচার ব্যবস্থা কোনো এক চায়ের দামে বিক্রি হয়ে গেছে, কোনো এক চায়ের কাপের দামে বিক্রি হয়ে গেছে, হয়তো বা কোনো টাকার মূল্যে আমার যে প্রাপ্য বিচার সেটা আমি পাবো না, এই বিচারটা সেখানে বিক্রি হয়ে গেছে। তো এটা কেন হয়েছে, মিথ্যা সাক্ষীটা এতটা সহজ হয়ে গেছে আজকে আমাদের মধ্যে এই গুনাহের কাজটা, যেটার কারণে আজকে আমাদের বর্তমান পরিবার বলেন সমাজ বলেন প্রত্যেকের কাছে একটা ভরসা আমাদের উঠে গিয়েছে। আর এই যে বিষয়টা, এটা যদি আমরা দেখি যে যেই কাজটি করে, এই গৃহীত কাজটি, এই কাজটি করার মাধ্যমে ওই ব্যক্তি সমাজের মধ্যে সে একজন গৃহীত লোক আর হয় না, সে নিজেকে একজন যে বাতিল হিসেবে নিজেকে দাবিত করে গুনাহের দিকে, এমন একটি বিষয় যে বিষয়টা মানুষের সহজ করে দেয় হালালকে হারাম করতে, হারামকে হালাল করতে, মানুষের সম্পদকে হরণ করতে, শুধুমাত্র সামান্য একটা মিথ্যা সাক্ষ্য।
আসবো রোশন ভাই, এখানেই আপনার কাছে আসবো ইনশাল্লাহ, পিক করবো আপনাকে, কিছু কল আছে দর্শককে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ কিছু চলি, যে কল শুনিয়ে দিন।
আমি জানতে চাচ্ছিলাম মিথ্যা সাক্ষ্য সম্পর্কে কোরআন ও হাদিসে কি রয়েছে।
ইনশাল্লাহ সমাজাল সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করছি, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন কোরআন ও হাদিসের আলোকে ইনশাল্লাহ আলোচনা হবে। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ জুবাইর রেজা, আমি ঢাকা থেকে বলছি। পত্র পত্রিকায় দেখি যে মানুষ মিথ্যা সাক্ষ্য দেয়, তো মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণ কি জানিয়ে দিলে ভালো।
চমৎকার প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ সঙ্গেই থাকুন, আলোচনা করা হবে। জি পরবর্তী কল।
আলহামদুলিল্লাহ, আমরা মাদানী চ্যানেল দেখি, তো মাদানী চ্যানেলের সব অনুষ্ঠানগুলো আমার অনেক ভালো লাগে এবং এখান থেকে শিখতে পারি, মানে মাদানী চ্যানেলের এপিসোডগুলো খুবই ভালো লাগে।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেল কেন ভালো লাগবে না, ভালো লাগারই একটি চ্যানেল। আর এই চ্যানেল মানুষের প্রয়োজনকে বোঝে, মানুষের চাহিদাকে বোঝে, আর এই মাদানী চ্যানেলের কারণে না জানি কত পরিবার, কত নওজোয়ান তরুণ সমাজ আজ সংশোধনের পথ বেছে নিয়েছে, আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করেছে, চিনতে পেরেছে। কাজেই মাদানী চ্যানেল শুধু একা দেখলে হবে না, দাওয়াত দিতে হবে, পরিবারের যারা আছে অন্যত্র, যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও বলুন মাদানী চ্যানেল দেখার জন্য, মাদানী চ্যানেল সবসময় দেখতে থাকুন। জি পরবর্তী কল।
আমার বাসা বৈরব, আমি জানতে চাচ্ছিলাম যে মিথ্যা সাক্ষ্য দেয়া থেকে আমরা কিভাবে বিরত থাকবো।
ইনশাল্লাহ আলোচনা হবে কি করে মিথ্যা সাক্ষ্য দেয়া থেকে আমরা বিরত থাকবো। কিছু SMS রয়েছে। জুনায়দ ভাই লিখেছেন আমাদেরকে, কাজী রফিক রায়হান কেরানীগঞ্জ থেকে, পানগাঁও থেকে, যে আমি মাদানী চ্যানেল দেখছি, আলহামদুলিল্লাহ চ্যানেলের এই অনুষ্ঠান আমি দেখছি, দোয়া করবেন আমার জন্য, আরজ রইল। অবশ্যই আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি দূর করে দিক, আপনার যে নেক বাসনা রয়েছে আল্লাহ তাআলা পূরণ করে দিক, দুনিয়া ও আখেরাতে আপনার জন্য আসানি দান করুক আল্লাহ তাআলা। এরপর লিখেছেন আমাদেরকে মোহাম্মদ জয়নাল আবেদিন, মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান। আরেকজন লিখেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে সঙ্গে থাকুন ইনশাল্লাহ আলোচনা হচ্ছে, খুবই চমৎকার বিষয়, নিঃসন্দেহে এটি একটি যুগোপযোগী এবং বর্তমান যে সমাজের প্রেক্ষাপট, সামাজিক ব্যাধি রয়েছে তন্মধ্যে একটি ব্যাধি হচ্ছে এই মিথ্যা সাক্ষ্য। এরপর লিখেছেন আমাদেরকে মোহাম্মদ জয়নাল আবেদিন চট্টগ্রাম থেকে, তিনি লিখেছেন যে সিটি গেট থেকে দেখছি। জি দেখতে থাকুন, শুধু একা দেখলে হবে না, যারা বন্ধু বান্ধব যারা রয়েছে, পাড়া প্রতিবেশী যারাই রয়েছে, আপনি অন্তত একজন মানুষকেও যদি আপনি ইনভাইট করেন যে আপনি মাদানী চ্যানেল দেখুন ইনশাল্লাহ, তো সে যদি সুধরে যায়, তার পরিবার যদি সুধরে যায়, এটা তো আপনার আমার জন্য সবার জন্য একটা স্বভাবই জারিয়া হয়ে যাবে, তাই না? এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট, এতে শুধু লাভই লাভ রয়েছে, কোনো ক্ষতি নেই। আজকে মানুষ গুনাহের দ্বার চারিদিকে উন্মোচিত হয়ে যাচ্ছে, আজকে চারিদিকে মানুষ গুনাহ করছে, না চাইতেও গুনাহ করছে, জানতে হোক অজান্তে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃতভাবে সে গুনাহের মধ্যে পর্যবসিত হচ্ছে। তন্মধ্যে মাদানী চ্যানেল এই ডুবন্ত মানুষগুলোকে, গুনাহের অতল গহ্বরে যারা তলিয়ে যাচ্ছে চোরাবালিতে, তাদেরকে আশার আলো দেখাচ্ছে, মুক্তির পথ দেখাচ্ছে, জান্নাতের পথে তাদেরকে ধাবিত করছে। সুতরাং মাদানী চ্যানেল কেন নয়, মাদানী চ্যানেলের কোনো বিকল্প নেই। শুনছিলাম আমরা আলোচনা নূর হোসেন ভাই আপনার কাছ থেকে। জি,
ফোন দিয়েছে যে কোরআন হাদিস থেকে, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে এই বিষয়টা আল্লাহ তাআলা বান্দার কাছে উত্থাপন করেছেন, যাতে করে বান্দা সতর্ক হয়, বান্দা এই গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত করতে পারে, বাঁচাতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার মধ্যে 283 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, আয়াতের অনুবাদ আমি কানজুল ইমান থেকে বলছি, আর সাক্ষ্য গোপন করো না, এবং যে সাক্ষ্য গোপন করবে তবে ভিতরের দিক থেকে তার অন্তর গুনাহগার,
আল্লাহ
আর আল্লাহ তোমাদের কার্যাদি সম্পর্কে জানেন। এই যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এখানে ভয়ভীতি প্রদর্শন করছেন, যাতে করে আমরা যেটা সত্য জানি এই বিষয়টা যাতে আমরা গোপন না করি,
গোপন না,
এবং আমরা মিথ্যা সাক্ষ্য যাতে আমরা না দেই। আর যারা এই কাজটা করে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ইঙ্গিত করে, তাদের অন্তরের দিকে ইঙ্গিত করে বলেছেন তাদের অন্তরটা কি গুনাহগার।
অনেকে তো ভয়ে, প্রাণের ভয়ে, যে আমি সাক্ষ্য দিতে গেলে আমার প্রাণ হরণ হয়ে
যাবে,
আমার পরিবার, আমার ইয়ে হয়ে যাবে, মানে পথে বসে যাবে। তো এই যে মানুষের একটা ভয় ভীতি কাজ করে, আরেকটা হচ্ছে ফলস টেস্টিমনি, যেটা মিথ্যা সাক্ষ্য। এই দুটো বিষয়কে আমরা যদি এক করি, জুনায়েদ ভাই, আপনি এই যে মিথ্যা সাক্ষ্য, আমাদের দর্শক প্রশ্ন করলে যে মানুষ কেন দেয়, এর কারণ কি, আর কেনই বা মানুষ এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, এটার কি কি কারণ আপনি মনে করেন যে আছে এর পিছনে, আর এর থেকে বিরত থাকার, একজন প্রশ্ন করেছেন যে কি করে বিরত থাকবো এর প্রতিকার সম্পর্কে, সে সম্পর্কে যদি কিছুটা আলোকপাত করেন।
জি, আসলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কারণ হতে পারে, যার মধ্যে কমন কয়েকটি কারণ হচ্ছে যে হয়তো বা কেউ টাকার লোভে দেয়, যে তাকে কেউ টাকা অফার করলো যে যদি তুমি আমার ব্যাপারে এই মিথ্যা সাক্ষ্যটা দিয়ে দাও তাহলে আমি টাকা দিব। তো টাকার লোভে অনেকে করে থাকে, আবার অনেকে দেখা যায় ভয়ে করে, যে তাকে কেউ ভয় দেখালো কোনো বিষয়ের প্রতি,
তাকে জিম্মি করে নিল, গান পয়েন্টের সাহায্যে তাকে
বা
বাধ্য করলো,
জি, কোনোভাবে ক্ষতি করার তাকে ভয় দেখালো। তো সে কেউ কেউ আছে আবার ভয়েও করে, আবার কেউ কেউ আছে
সম্প্রণোদিত হয়ে অর্থের লোভে,
জি জি, আবার কেউ কেউ আছে সম্পর্কের কারণে, যে ইনি তো আমার বন্ধু বা এ তো আমার এমন লাগে,
আমি যদি এই সাক্ষীটা দিই তাহলে সে বেঁচে যাবে,
তাহলে সে বেঁচে যাবে। তো কেউ কেউ বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে।
একজন নির্দোষ মানুষ যখন অপরাধী হিসেবে সাব্যস্ত হয়, নির্দোষ,
জি জি,
তাকে তো বাঁচানো যায়, কিন্তু একজন অপরাধীকে জেনে বুঝে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়া, যে দেবে তাকেও তো অন্তত চিন্তা করা উচিত যে আমি একজন অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছি,
জি, তো অপরাধের শামিল হচ্ছে,
জি,
যে অপরাধ কাজটি, যে অপরাধীকে বাঁচানোর জন্য যে কাজটি করছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে অপরাধ করলে যে গুনাহের শামিল হবে, সে যে সাক্ষ্য দিল তাকে, সে তো গুনাহকেই সম্মত করলো,
অবশ্যই,
তো একই গুনাহের বাগিদার সেও নিজেও হবে, কেননা কাল কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে প্রত্যেকটা বিষয়ের উপরে। তাহলে আমি একটু আমার ইন্টেনশনে আনি না কেন, যে আমি যে কাজটা যে করব আমি কেন এটার কুফুরের কথা চিন্তা করি না। আপনি যেটা বললেন যে কীভাবে আমরা বাঁচবো, যে ইসলামীরা আমাদেরকে জিজ্ঞাসা করেছে, যখন একটা বিষয় দেখেন আপনি দেখবেন ভালো আর মন্দ এই দুইটা বিচার বিবেচনা করি, কিন্তু আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি। যদি মন্দ হয় সেখান থেকে আমরা ফিরে আসি দুনিয়ার স্বার্থে, যদি ভালো হয় সেটাকে আমরা গ্রহণ করি, সেটাকে পাওয়ার জন্য আমাদের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে দিই। তো এখন বিষয়টা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, যদি আমার আল্লাহ তাআলার দরবারে যখন আমি এটা আমার ইন্টেনশনে আনবো, এটা শিরকের সমতুল্য কাজ, এটা বড় মহাপাপ, এটা বড় শিরকের সাথে তুলনা করা হয়েছে। যখন আমি এই ইন্টেনশন নিজের মধ্যে আনবো তখন আমার পক্ষে সম্ভব হবে এই গৃহীত কাজ থেকে নিজেকে ফিরিয়ে আনা। হাদিস শরীফে যদি আমরা তাকাই, একটি হাদিস শরীফ এসেছে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে একটি হাদিস রেওয়ায়েত এসেছে,
জি,
তো হাদিসে মুবারকের মধ্যে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সতর্ক করব না? আমরা বললাম অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম
বললেন যে আল্লাহ তাআলার সঙ্গে শরীক স্থাপন করা এটা বড় গুনাহের কাজ, মা বাবার সাথে নাফরমানি করা এটা বড় গুনাহের কাজ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। এই বিষয়গুলো বলার পর আল্লাহ রাসুল সোজা হয়ে বসে গেলেন, হেলান থেকে সোজা হয়ে বসে গিয়ে এরপর আল্লাহ রাসুল বললেন সাবধান। আল্লাহ রাসুল সাহাবায়ে কেরামের মাধ্যমে উম্মতদেরকে জানান দিচ্ছেন সাবধান, মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া, সাবধান মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহ রাসুল এভাবে ক্রমাগতভাবে বলতেই চলছেন,
বলতেই রইলেন
যে এটা সবচাইতে বড় কবিরা গুণা, সবচাইতে বড় কবিরা গুণা। এই যে হাদিস শরীফ যদি আমরা দেখি, আমরা কীভাবে নিজেকে হেফাজত করবো এই মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে, এখান থেকে তিনটা বিষয়। প্রথমত যে বিষয়টি আমরা আমাদের মধ্যে অনুধাবিত হয় সেটা হচ্ছে এই কাজটা হচ্ছে সবচাইতে বড় মহাপাপ, হারাম কাজ, আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ। দ্বিতীয়ত যে বিষয়টি, এটার গুরুত্ব আমরা কীভাবে বুঝব, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাসুল বসেছিলেন হেলান দিয়ে, যখন এই গুনাহের বিষয়টি আল্লাহ রাসুল সামনে উপস্থাপন করলেন আল্লাহ রাসুল সোজা হয়ে বসে গেলেন। দেখবেন আমরা যখন
এত গুরুত্ব
যখন আমরা কোনো মসজিদের মধ্যে বসে থাকি অথবা ঘরের মধ্যে বসে থাকি, কেউ আমাদের কাছে কিছু জানতে চাইলে একটু নাড়াচড়া দিয়ে বসে, যদি বিষয়টা আমাদের গুরুত্ব হয়, যদি সামান্য বিষয় ওইভাবে বলে দিই আমরা, যখন আমরা এটাকে গুরুত্ব আরোপ করতে চাই, মানুষের দৃষ্টিকে আকর্ষণ নিতে চাই, তখন আমরা সেটাকে একটু নাড়াচাড়া দিয়ে বসি, সিরিয়াসলি সেটাকে বলার চেষ্টা করি। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজটি করলেন, উম্মতকে জানান দিলেন যে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ। এবং তৃতীয় যে বিষয়টি আমরা এখান থেকে গুরুত্ব হিসেবে নিতে পারি, আল্লাহ রাসুল যখন ক্রমাগতভাবে বলেই চলছেন, তাহলে এখানে আমাকে আপনাকে বুঝতে হবে যে এটা কোনো সামান্য গুনাহ নয়। যেভাবে মিথ্যা বলা হারাম মহাপাপ, ঠিক একইভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও সম্পূর্ণ মহাপাপ এবং গুনাহের কাজ। আর যে বিষয়টি আমরা দেখলাম যে এখানে প্রথমে আমি যেটা বললাম যে অন্যের প্রতি জুলুম করা, আমরা জানি যে হুকুকুল ইবাদ, বান্দার হককে নষ্ট করা, জুলুম করা, এটার পরিণতি অনেক ভয়াবহ রয়েছে কিয়ামতের ময়দানে। জুলুম করা এমন একটা কাজ, এটা বান্দাকে দুনিয়ার মধ্যে যেভাবে লাঞ্ছিত করে, মানুষ তাকে জুলুমকারী হিসেবেই জানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একইভাবে তাকে ওইভাবে লাঞ্ছিত করবে। এই জুলুমের দ্বারা আমরা কীভাবে বুঝতে পারি যে এখানে কীভাবে জুলুম হচ্ছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এখানে আমরা দেখতে পাবো যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে জুলুম হচ্ছে যে অন্যের সম্পদকে মানুষ ছিনিয়ে নিচ্ছে, আমার আপনার একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে
আত্মসাৎ হয়ে যাচ্ছে,
আত্মসাৎ হচ্ছে। আমরা সমাজের মধ্যে গ্রাম অঞ্চলে অথবা আমাদের মফস্বলের কারণে আমরা দেখবো যে যখন কোনো সম্পদের, আজকে বেশিরভাগই গুনাহের কাজ বলেন, মারামারি, কাটাকাটি, যে হানাহানি, যে বিষয়গুলো হচ্ছে সম্পদের কারণে। সে গ্রামের মধ্যে দেখা যাচ্ছে এক গ্রাম এক ভাই আরেক ভাইয়ের সাথে, হ্যাঁ ওই চাচার সাথে, মানে একটা পুরো একটা খারাপ অবস্থা। তো দেখা যাচ্ছে যে এটার মাধ্যমে কি হচ্ছে, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আরেকজনের প্রাপ্য সম্পদ যেটা তার হকের মধ্যেই ছিল, কিন্তু আপনার মিথ্যা একটা বাক্য একটা সাক্ষ্য দেওয়ার কারণে তার সম্পদ আরেকজন নিয়ে যাচ্ছে,
বঞ্চিত হলো।
ঠিক একইভাবে জীবনও চলে যাচ্ছে। যদি আমি আপনি আজকে দেখি, এক ইসলাম ভাই বললো আজকে পেপার পত্রিকার মধ্যে দেখা যায় মিথ্যা মামলায় ফেঁসে গিয়ে 10 বছর জেল, মিথ্যা মামলায় ফেঁসে গিয়ে 20 বছর আজীবন কারাদণ্ড প্রাপ্ত ছিল,
একজন মানুষের লাইফ বরবাদ
হয়ে যাচ্ছে।
শুধু তারই না,
জি তারই না,
তার পিছে তার পরিবার আছে, তার স্ত্রী আছে, তার সন্তান আছে,
পরিবারটাকে শেষ করে
দিচ্ছে, পুরো পরিবারের যে একটা স্বপ্ন কাজ করে, এক একটা পরিবারের পিছনে এক একটা স্বপ্ন থাকে,
জি,
একটা সন্তানের পিছনে একটা স্বপ্ন থাকে যে সে বড় হয়ে কি করবে,
জি,
এই স্বপ্নগুলো মানে মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই মিথ্যা
সাক্ষ্য দেওয়ার কারণে। তো আমরা একটু চিন্তা করি, হাদিস শরীফে যদি দেখাই, আবু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একদিন দুই ব্যক্তি, দুই ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। তাদের আসার উদ্দেশ্য ছিল এই সম্পদের কারণেই, তারা যে উত্তরাধিকার যে সম্পদ যে রয়েছিল এটার মধ্যে তারা দুইজনে ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছিল।
জি,
যখন আল্লাহ রাসুলের কাছে প্রাপ্যের দাবি নিয়ে আসলো তারা, যে প্রাপ্য দাবিটা তাদের, এক ভাই দাবি করছে এটা তার, এক ভাই দাবি করছে না এটা আমার। তো এমত অবস্থায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাদের কাউকে তার ভাইয়ের হক, অপর ভাই মিথ্যা বলার কারণে, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তাকে দিয়ে দেই, তাহলে কি হবে? তখন আমার যে ফয়সালা হবে দোষী ব্যক্তির জন্য তা হবে জাহান্নামের একখণ্ড আগুন।
আল্লাহ,
কারণ আল্লাহ রাসুল যেটা বলবে সেটা বাস্তবায়িত হয়ে যাবে। তো এখন যদি তুমি মিথ্যা সাক্ষী দাও তোমার ভাইয়ের বিষয়ে, তাহলে আমি যদি ফয়সালা করে দিই তাহলে এটা তোমার জন্য জাহান্নামের একটা খণ্ড হয়ে যাবে। তো যখন এই কথা তারা শুনলেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে, তখন তারা উভয়ে নড়ে চড়ে বসলেন। এ কথা শুনে তারা বলে উঠলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অংশটি আমার ভাইকেই দিয়ে দেন।
সুবহানাল্লাহ,
এই যে ভয় চলে আসলো অন্তরের মধ্যে, কেন কাল কিয়ামতের ময়দানে আমার ফয়সালা কি হবে, আল্লাহ রাসূল তো আমাদেরকে ভয় দিচ্ছেন এখন, তো সাথে সাথে বললেন আমার অংশ আমার ভাইকে দিয়ে দেন। অপর ভাই বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার অংশ আমার ভাইকে দিয়ে দেন।
খুব চমৎকার বলেছেন।
তখন আল্লাহ রাসূল বললেন যে উভয়ই সমান বণ্টন করে নিয়ে নাও,
বণ্টন করে নিয়ে নাও। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে এই যে ভয়, খোদা ভীতি, যার অন্তরে খোদা ভীতি নেই, আল্লাহর প্রতি ভয় নেই, যে এই জীবনটাই সব কিছু নয়, আজকে এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য আমরা চিরস্থায়ী বসবাসের যোগ্য জান্নাতকে আমরা হাতছাড়া করে দিচ্ছি, যেখানে আমাদেরকে চিরকাল বসবাস করতে হবে। তা আজকে যদি আমরা দুনিয়াতে যদি আমরা বুঝে শুনে আমরা না চলি, বিবেককে যদি খরচ করে আমরা না চলি, যে আমার কিসে গুনাহ হচ্ছে, কিসের কারণে আমার অন্য মুসলিম ভাই কষ্ট পাচ্ছে, একটা মিথ্যা সাক্ষ্যের কারণে একটা পরিবার ভেঙে খান খান হয়ে যায়, সন্তান পিতৃহারা হয়ে যায়, মাতৃহারা হয়ে যায়, স্বামী ঘর ছাড়া হয়ে যায়, স্ত্রী থেকে দূরে, সন্তান থেকে দূরে, অনেক সময় দেখা যায় এই মিথ্যা সাক্ষ্যের কারণে মানুষকে ফাঁসির সুলিতে চড়তে হয়। কেননা আইন, আমরা জানি যে আইন হচ্ছে অন্ধ, আইনের চোখে কালো পট্টি বাঁধা থাকে। আইন চায় প্রমাণ,
প্রমাণ
আদালত চায় প্রমাণ, সাক্ষ্য। এখন একজন মিথ্যা সাক্ষ্যকে যদি তৈরি করে দেওয়া যায়, তাহলেই তো বাজিমাত হয়ে যায়।
আমার পক্ষে
এই বাজিমাতটা জানতে হবে, যে এই বাজিমাতটা কত দিনের জন্য, জাস্ট ফর দিস ইউনিভার্স, জাস্ট ফর দ্য টাইম বিং, একটা ক্ষণিকের জন্য আমি চিরস্থায়ী যে বসবাসের আরাম আয়েশের স্থান চিরস্থায়ী, সেই জান্নাতকে আমি হাতছাড়া করে দিলাম। তো আমার মতো বোকা তো আর দুনিয়াতে নেই, কেউ নেই এমন আমার মতো বোকা, যে আমি ক্ষণিক ক্ষণস্থায়ী জীবনকেই আমি মনে করে নিলাম যে এটাই আমার সব কিছু, আজকে জায়গা জমির জন্য, আজকে ব্যবসা বাণিজ্যের জন্য, আজকে বিয়ে শাদী থেকে শুরু করে যে কোনো রিলেশনের জন্য, স্বজন প্রীতির জন্য আজকে আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়া হয়ে থাকে। ফিরবো জুনায়েদ ভাইয়ের কাছে, যে এই মিথ্যা সাক্ষ্যের ভয়াবহ পরিণাম রয়েছে, এর যে ভয়াবহ পরিণাম দুনিয়া আখেরাতে, সে সম্পর্কে আমরা শুনবো ইনশাল্লাহ, ফিরবো আপনার কাছে। তার আগে কিছু কল রয়েছে, কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, মাদানেচারের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি অনেক সুন্দর একটি অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক ইলমুদ্দিন হাসিল করতে হচ্ছে। আমার জানার ছিল, মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে সাক্ষ্যদাতা ও যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো, তাদের উভয়ের পরিবার ও সন্তানের উপরে কি প্রভাব পড়ে?
ওহো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জুনায়েদ ভাই, যে মিথ্যা সাক্ষ্যের কারণে যে মিথ্যা সাক্ষ্য দিল, তারও কিন্তু পরিবার রয়েছে।
জি,
সে যখন প্রমাণিত হয়ে যাবে যে সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তখন তার সন্তান, তার পরিবার, তার মধ্যে কি প্রভাব পড়বে? পাশাপাশি যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো, তার পরিবারে উপর এই মিথ্যা সাক্ষ্যের কি প্রভাব পড়বে, দর্শক জানতে চেয়েছেন। ফিরবো আপনার কাছে ইনশাআল্লাহ। জি, আরো যদি কোনো কল থাকে শুনিয়ে দিন।
সব্বি রাজা বলছিলাম, আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগছে, জানতে চাচ্ছিলাম যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ভয়াবহ পরিণাম
সম্পর্কে জানতে চাচ্ছেন। মাশাআল্লাহ, সঙ্গেই থাকুন, আলোচনা হবে মিথ্যা সাক্ষ্যের ভয়াবহ পরিণাম। কিছু SMS রয়েছে আমাদের নূর হোসেন ভাই।
জি,
একজন লিখেছেন, নূর হোসেন মিন্টু লিখেছেন, আসসালামু আলাইকুম, চিটাগং থেকে তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হি ওয়া বারাকাতু। EPZ থেকে আপনি দেখছেন, মাশাআল্লাহ, খুব খুশি হলাম। আপনি দেখুন, আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, তাদেরকেও আপনি ইনভাইট করুন। আমরা অনেক সময় দুনিয়াবি কাজ, দুনিয়াবি যেটার মধ্যে কোনো স্বভাব নেই, শুধু অনেক সময় দেখা যায় গুনাহের মাঝে আমরা পর্যবসিত হয়ে যাই, সেক্ষেত্রে গুনাহের জন্য ইনভিটেশন করা হয়, ইনভাইট করা হয়। তো এটা তো হচ্ছে নেকির কাজ। একটা মাদানী চ্যানেল এমন একটা নেকি অর্জনের একটা পথকে সুগম করে দিয়েছে, জান্নাতের পথকে। এই পথ জেনে শুনে জানা সত্ত্বেও যদি আমরা এই পথে আমরা না চলি, কিংবা অন্যকে যদি আহ্বান না করি, তাহলে তো আমাদের চেয়ে হতভাগা আর কে হতে পারে বলুন। তো কাজেই নেকির দাওয়াত দিতে হবে ইনশাল্লাহ। এরপর আরেকজন SMS লিখেছেন আমাদেরকে, ইসলামী ভাই জাহাঙ্গীর ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাশা আল্লাহ, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের চ্যানেলকে অফুরন্ত, এরপর আর টেক্সট পড়া যাচ্ছে না, লিখেছেন অসমাপ্ত করে দিয়েছেন আপনি আপনার টেক্সটকে। যাই হোক, আপনি শুভকামনা করেছেন, আল্লাহ তাআলা আমাদের এই চ্যানেলকে অফুরন্ত বরকত দান করুন, অফুরন্ত রহমত দান করুন, উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন। এটা আপনার আমার সবারই কাম্য, সবাই চাই ভালো একটা জিনিসকে উত্তরোত্তর বৃদ্ধির জন্য, সেটাকে সমুন্নত করার জন্য, তার অগ্রগতির জন্য কে না কামনা করে। কাজেই এই মাদানী চ্যানেলের কারণে আজকে আমাদের হাজারো হাজার পরিবার তাদের সংশোধন হয়ে গেছে, সন্তান সন্ততি পরিবার পরিজন অনেকেই আসে, অনেক সময় তাদের মতামত তারা জানিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল দেখে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু, অনেক ভুল ত্রুটি আমাদের আমরা শুধরে নিয়েছি, আর আপনাদের ভুল ত্রুটি শুধরানোর জন্যই তো মাদানী চ্যানেল এসেছে। তো যাই হোক, মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেল বন্ধুবান্ধব যারা রয়েছে আত্মীয় স্বজন তাদেরকেও দেখাতে থাকুন। জুনায়েদ ভাই,
জি,
এই যে দর্শক যারা প্রশ্ন করলেন যে মিথ্যা সাক্ষ্যের যে ভয়াবহ পরিণাম, সে সম্পর্কে যদি কোরআন ও হাদিসের আলোকে কিছুটা আলোকপাত করেন। এক তো হচ্ছে দুনিয়াবী, মানে ক্ষয়ক্ষতি তো রয়েছে, এই দুনিয়াবী প্রভাব যেটা একজন দর্শক বললেন যে উভয় পরিবারে এর প্রভাব পড়ে, কি প্রভাব পড়ে সে সম্পর্কে জানতে চেয়েছেন, সে সম্পর্কে যদি কিছু আলোকপাত।
জি, প্রথমত যে মিথ্যা সাক্ষ্য দেয়,
জি,
যদি তার সাক্ষ্য, সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে এটা যদি প্রমাণিত না হয়, তাহলে অপরের জন্য একটা অপবাদকে সে কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, তার মাথার উপরে একটা অপবাদ চলে আসে, সে এই কাজটা করেছে, অথচ প্রকৃত পক্ষে সে কাজটি করেনি, শুধু শুধু তার সমাজে নাম খারাপ হয়, সম্মান নষ্ট হয়। সে যদি একজন ভালো মানুষ হয়, সে যদি একজন নামাজি হয় বা কোনো ধর্মীয় ব্যক্তি হয়, আর তার ব্যাপারে যদি মিথ্যা সাক্ষ্যের কারণে কোনো একটি দোষ তার কাঁধে এসে যায়, তাহলে তার সমাজে যে অবস্থা হয়, কারণ যে ভুল করে তার চাইতে কিন্তু যে ভুল না করে, সে যখন একটা দোষে দোষারোপ হয় তখন তার কিন্তু বেশি কষ্ট হয়, সেই বোঝাটা নিয়ে চলতে তার কিন্তু বেশি কষ্ট হয়। আবার তার সাথে তার পরিবার, তার ছেলে কি তার জন্য ভাববে, তার ওয়াইফ বা তার ভাই বোন, তার মাতা পিতা তার জন্য কি ভাববে,
জি,
তারও পেরেশানিতে পড়ে। তার সাথে যে মিথ্যা বলল, সে যদি মিথ্যুক প্রমাণিত হয়ে যায়, তারপর তার পুরো ফ্যামিলিকে, তার ছেলে সন্তান সবাইকে, লোকেরা মিথ্যুকের ছেলে, মিথ্যুকের মা বাবা বা মিথ্যুকের ভাই বোন হিসাবে চিনে।
সমাজের মধ্যে একটা কলঙ্ক নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয়।
এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ,
জি,
এখন মিনিটেই, সেকেন্ডেই তথ্য আদান প্রদান হচ্ছে। তো একজন যদি কোনো এরকম কিছু করে, তাহলে দেখা যায়
সেটা চলে আসছে,
হ্যাঁ, শেয়ার হতে 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 সবাই জেনে যায়। তার ছেলে যে স্কুলে পড়ছে, সেই স্কুল পর্যন্ত পৌঁছে যায়। তার ছেলে তো এখানে কোনো অপরাধ করেনি, সে তো নিরপরাধ,
তার কি দোষ ছিল,
তার এখানে কি দোষ? কিন্তু তাকে প্রতিদিন এক একটা কথা সহ্য করতে হয়। তো এইভাবে করে দুজনের জন্য,
উভয় পক্ষের জন্য,
খুব কষ্টের, খুব লজ্জার, খুব অসম্মানের কারণ হয়ে দাঁড়ায় এই মিথ্যা সাক্ষ্য। যদিও বা বলতে রেডি হতে, প্রস্তুত হতে, প্রস্তুত হয়ে বলে দিতে বেশি সময় লাগে না,
জি জি,
কিন্তু এটাকে যে বহন করতে হয়,
মানে
এর যে পরিণাম পরিণতি থাকে, যেটা বহন করে চলতে হয়, সেটা কিন্তু দুনিয়ার হিসেবেও ধরলে অনেক লং টাইম যায়, মানুষ ভুলে না সহজে।
এটা দূরদর্শিতার অভাব, এবং এটা হচ্ছে ধর্মীয় অনুশাসন, যেটা লা দিনিয়াত, লা ইলমিয়াত,
জি জি,
এটা এই এই কারণগুলো না থাকার কারণে কিন্তু মানুষ রিস্কে নিয়ে নেয়, ঝুঁকি নিয়ে নেয়,
জি জি,
এই জিনিসটা বোধ হয় খুবই সিম্পল, এটা করে দিলে কোনো সমস্যা নেই, পরে আল্লাহ তাআলার কাছ থেকে তওবা। এক তো হচ্ছে বান্দার ব্যক্তিগত গুণা,
জি,
যে আমার ব্যক্তিগত গুণা, আমি তওবা করলাম, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কিন্তু এই ব্যক্তিগত গুণা যখন করতে যাব, আমি তো জানি না যে এই ব্যক্তিগত গুণার মাধ্যমে কতগুলো বান্দার হক রয়েছে, হুকুকুল ইবাদ, যে হুকুকুল ইবাদ আমার দ্বারা ক্ষুণ্ণ হবে যতক্ষণ পর্যন্ত সেই বান্দা যার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, যতগুলো বান্দা, কেননা একটা মিথ্যা সাক্ষ্যের সাথে একজন মানুষ জড়িত থাকে না, শুধু আসামি জড়িত থাকে না, কিংবা কোনো নির্দোষ ব্যক্তি, আসামিরূপী কোনো নির্দোষ ব্যক্তি জড়িত থাকে না, তার সাথে তার পরিবার রয়েছে, সন্তান রয়েছে, পরিবার পরিজন রয়েছে, তাদের হক বিনষ্ট হয়ে যায়। এই যে হুকুকুল ইবাদ, এই হুকুকুল ইবাদ যতক্ষণ পর্যন্ত ওই বান্দারা ক্ষমা না করবে তার তো ক্ষমা হবে না।
জি, মোজামুল কবিরে হাদিস শরীফে এসছে, নবী করিম রাফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যদি কেউ এমন সাক্ষ্য দিল যার দ্বারা কোনো মুসলমানের সম্পদ
জি
ধ্বংস হয়ে গেল বা কারো রক্ত প্রবাহিত করা হলো বা সে শাস্তি পেল
জি
সেই মিথ্যা সাক্ষ্যের কারণে, তাহলে সে নিজের জন্য জাহান্নাম ওয়াজিব করে নিল। তো যে মিথ্যা সাক্ষ্য দেয় তার কারণে যদি কারো ক্ষতি হয় তাহলে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায় সেই মিথ্যা সাক্ষ্যদাতার উপর। তারপর আরেকটি হাদিস শরীফ এসছে, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মিথ্যুক সাক্ষী নিজের পা সরাতেও পারে না আর আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন। তো এত জঘন্য এই গুনাহ যার পরিণতি খুবই ভয়াবহ, তো এটা চিন্তা করা দরকার। জাহান্নাম,
যেখানে জাহান্নামের কথা বলা হয়েছে, যেখানে সরাসরি যে বললেন না যে শাস্তিটা কি হবে, বলা হচ্ছে যে সেটা শাস্তি হবে জাহান্নাম,
ওয়াজিব হয়ে যায়, বাজতে পারবে যখন ওটাকে সামনে প্রেক্ষাপটটাকে সামনে
রাখা হবে। তো এখন আমরা কীভাবে এটা থেকে বাঁচবো, বাঁচার উপায় কী? এখন যদি আমরা দিল দরদি হয়ে যাই না, আজকে দেখা যায় এরকম ক্লাসের মধ্যে ছাত্র সমাজ যারা আছে না, যে এক বন্ধুর তাকে বাঁচাতে গিয়ে আমি বন্ধু হিসেবে তাকে তার মিথ্যা সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাচ্ছি, ইনি দাঁড়িয়ে বলছে আমার দাদি মারা গেছে, মিথ্যা, একে তো সে মিথ্যা বলতেছে
যে
স্যার আমার অমুক ফ্রেন্ড জানে, তাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ স্যার এর দাদি মারা গিয়েছে, আমি জানি স্যার, কি করলো, মিথ্যা সাক্ষী দিল। ঘরের মধ্যে অবস্থা কি, ভাই সে একটা ভুল কাজ করেছে, এখন সে যদি বাবা মার চোখে ধরা পড়ে যায়, সে এসে ছোটো বোনকে বলতেছে অথবা ছোটো ভাইকে বলতেছে, তুই বলবি যে আমি এরকম এরকম করেছি, তখন কি হবে, আমি বেঁচে যাব, বাস ছোটো ভাই অথবা ছোটো বোন সে দাঁড়িয়ে যায়, ভাইয়ের পক্ষে সে সাব্যস্ত করে, মিথ্যা সাক্ষী দেয়। অনেক সময় মা বাবার কাছ থেকে বাঁচার জন্য ঘুরতে চলে যায়, তখন বন্ধুকে ফোন দিয়ে বলে দেয়, তুই আব্বাকে বলবি যে আমি অমুক জায়গায় আছি, বলবি না যে আমি অমুক জায়গায় গিয়েছি, তখন বন্ধু বন্ধুকে বাঁচানোর জন্য বাবাকে বলে, বন্ধুর বাবাকে বলে, জি ও আমার বাসায় আছে, আসলে ও আছে কোথায়, অন্য এক জায়গার মধ্যে। এই যে এখানে মিথ্যা বিষয়গুলো কিন্তু একেবারে ছোট
ছোট ছোট,
চোখে হয়তো আমাদের
কাছে ছোট
ছোট মনে হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার
কারণ, যার জ্ঞান নেই প্রপার, যে বিষয়ে যার জ্ঞান নেই তার কাছে তো ছোট মনেই হয়।
আর রফিক ভাই এটা বাস্তব, সত্যিকার অর্থে এটা বাস্তব, যে আজকে এই যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এই বিষয়টা অধিকাংশ মুসলমানের জানাই নেই, যেটা গুনাহ, জানেন এটা গুনাহ, গুনাহের কাজ এটা। তো এটা কেন আমাদের আলোচনা এই বিষয়ে নাই, আমাদের জ্ঞান এই বিষয়ে নাই, ইনমে দিন আমাদের এই বিষয়ে নাই, যার কারণে এই গুনাহটা আমাদের দ্বারা এখন ভাইরাসের মতো হচ্ছে, এটা কোনো ব্যাপারই না। তো এখন আমি আপনাকে আমাকে আপনাকে চিন্তা করতে হবে এটার শাস্তি। আমাদের আসলাব যারা ছিল, মাজহাবের ইমাম যারা ছিল, এই বিষয়টা আমরা যারা মাজহাবের অনুসারী, আমাদের হানাফি মাজহাব রয়েছে, হাম্বলি মাজহাব রয়েছে, মালিকি মাজহাব রয়েছে, এই চার মজহাবের ইমাম ইনারা এই বিষয়টা গুরুত্ব দিয়েছেন, যাতে করে আমরা উম্মতে মুহাম্মাদি এই বিষয়টা আমরা যাতে করে বাঁচতে পারি। ইমামদের মতে যে ব্যক্তি আদালতে মিথ্যা সাক্ষ্যদাতা প্রমাণিত হবে, তো এটা মজহাবের ইমামদের ইনাদের একটা করণীয় হচ্ছে, ইনারা বলে দিয়েছেন যে তার নাম, সে যদি চিহ্নিত হয় সে মিথ্যা সাক্ষ্যদাতা, তাহলে তার নাম যাতে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। কেন? যাতে এই ব্যক্তি
মানুষ তাকে
চিনতে পারে, এই মিথ্যা সাক্ষ্যদাতা
জনকল্যাণের জন্য,
জনকল্যাণের জন্য তাকে তার পরিচয় তুলে ধরা মানুষের সামনে,
যেভাবে চোর ডাকাতের ছবিগুলোকে
পাবলিশ করে দেয়, একে ধরিয়ে দিন, হ্যাঁ মোস্ট ওয়ান্টেড,
এরকম চিনে রাখুন,
চিনে রাখুন যে এরা মিথ্যা সাক্ষ্যদাতা। এমনও আমাদের রয়েছে যে হাদিসের বিষয়ে যদি আমরা দেখি যে সনদগুলোর মধ্যে শুধুমাত্র ইনার দ্বারা এমন এমন হয়েছে যে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, ওই ব্যক্তি অনেক আমলদার ছিল কিন্তু ওনার হাদিসকে গ্রহণ করা হয়নি, কেন, ওনার ওই একটা ভুলের কারণে, ওই একটা গুনাহের কারণে, যে এত এত বড় মারাত্মক গুনাহ, এই জন্য কোনো ওনার কোনো বর্ণনা কি, তো ওনার আমল অনেক ছিল
কিন্তু ওনার ওই যে ছোট
একটা ত্রুটির কারণে,
গ্রহীত কারণে ওনার কাছ থেকে বাদ দেওয়া হয়েছে। তো বলা হয়েছে মাযহাবের বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ব্যক্তি এই কাজটি করবে কি এই মিথ্যা সাক্ষ্য দেবে তার পিঠে চাবুক মারতে হবে, তাকে মাথা ন্যাড়া করে দিতে হবে, মুখ কালো করে দিতে হবে এবং দীর্ঘদিন অভ্যন্তরীণ তাকে জেলখানার মধ্যে রাখতে হবে এবং প্রকাশ্যে জনসমক্ষে দাঁড় করিয়ে ঘোষণা করে দিতে হবে যে অমুকের ছেলে অমুক এই মিথ্যা সাক্ষ্য প্রদানকারী, একে তোমরা সমাজ থেকে বিচ্যুত করবে, সমাজ বিচ্যুত হয়ে যাবে যে ব্যক্তি এই কাজ করবে। অবশ্য এখন আমাদের ইসলামিক শাসনতন্ত্র না, খেলাফতের সময় না, যেহেতু এই কাজটা আমাদের পক্ষে এখন সম্ভব না, কিন্তু রাষ্ট্রীয় আইন যেটা রয়েছে, যদি আমরা রাষ্ট্রীয়ভাবে যদি চিন্তা করি, রাষ্ট্রীয় ঊর্ধ্ব মহলে যারা রয়েছে তারা যদি বিষয়টাকে গুরুত্ব আরোপ করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে, কারণ আপনার হাতে রয়েছে বিষয়টি, রাষ্ট্রের মধ্যে আপনি একজন বড় ঊর্ধ্বতন, আপনি যদি চান এই যে বিষয়টা আজকে সহজ হয়ে গিয়েছে আদালতের মধ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়াটা আজকে সহজ হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে, যারা সমাজ অধিপতি রয়েছে তাদের মধ্যে,
সেই সাক্ষ্যটাকে যদি একটু জাস্টিফাই
করা হয় যে কি কাকে আনা হয়েছে,
কতটুকু
সাক্ষ্য কতটুকু, তো এই যে বিষয়গুলো যদি আমরা চাই
করা হচ্ছে, আমরা আশাবাদী যে আরো আরো করা হবে, করা হচ্ছে, আইন রয়েছে, প্রশাসন রয়েছে, আর প্রশাসনের কারণে আইনের কারণেই সমাজে
আলহামদুলিল্লাহ
এখনো
শান্তি রয়েছে,
যতটুকু রয়েছে শান্তি শৃঙ্খলা সমাজের মধ্যে, না হলে না হলে এতটুকু শান্তি শৃঙ্খলা আমরা পেতাম না, থাকতো না। তো যাই হোক, আরও আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে বই কি, কেননা আমরা প্রতিটি মানুষ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নিজস্ব স্থানে, নিজ স্থানে আমরা কিন্তু জিম্মাদার, আমরা দায়িত্ববান, দায়িত্বশীল, এবং আমাদের জিম্মাদারি সম্পর্কে, আমাদের দায়িত্ব সম্পর্কে, উই অল উইল বি আস্কড অন দ্য ডে অফ জাজমেন্ট ওভার দেয়ার, কাল কিয়ামতের দিনে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমরা জিজ্ঞাসিত হব। তো কাজেই আমাদের জিম্মাদারি যে রয়েছে, আমাদের যে দায়িত্ব রয়েছে, দায়িত্ববোধ, সেখান থেকে আমরা যদি আমাদের দায়িত্বগুলোকে আমরা সুন্দরভাবে, সুচারুভাবে, যথারীতি যদি আমরা আদায় করি, কেননা প্রত্যেক মানুষের কাছে একটা কনসায়েন্স রয়েছে, বিবেক রয়েছে, বিবেকের আদালত বলা হয় যে সবচেয়ে শ্রেষ্ঠ আদালত, আমার বিবেক যদি বলে যে আমি নির্দোষ, তাহলে আমি নির্দোষ, বিবেক অন্তত, বিবেক যে রয়েছে বিবেককে জাগ্রত করতে হবে, বিবেককে ঘুম পাড়িয়ে রেখে আমি যা ইচ্ছে তাই করবো, সেই ইসলাম তো আমাকে, ইসলাম সেই অনুমোদন আমাকে দেয়নি, কাজে এর জন্য আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই দুনিয়াটাই শেষ নয়, এর পরেও কিন্তু রয়েছে সুদীর্ঘ পথ, চিরস্থায়ী, হয় জাহান্নাম না হয় জান্নাত। তো সেই চিন্তাধারাটাও আমাদের, চিন্তা চেতনা আমাদের মাথায়,
একটা হচ্ছে যে মিথ্যা সাক্ষ্য দেওয়া,
জি,
আর একটা হচ্ছে যে আমি সত্যটা জানি, আমি সত্য বিষয়টা
জানি জেনে সেটাকে
চেপে রাখলাম গোপন করলাম,
এটাও কিন্তু মিথ্যা সাক্ষ্য দেয়া,
মিথ্যা সাক্ষ্য দেয়া একই সমতুল্য বলা হয়েছে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, আর তোমরা সাক্ষ্য গোপন করো না এবং কেউ তা গোপন করলে অবশ্যই তার অন্তর পাবে।
জি জি, এটা সূরা বাকারার মধ্যে এসেছে।
এখন এই যে বিষয়টা, আমি জানলাম সত্য বিষয়টা কিন্তু আমি বললাম না, কেন? যে অপরাধী সে আমার বলার কারণে সে অপরাধী সাব্যস্ত হবে, তার সাথে আমার মনোক্ষুণ্ণতা হবে, তার সাথে আমার চলাফেরা আছে, তার সাথে আমার উঠা বসা আছে, সে আমার নিকট আত্মীয়, কিন্তু এখন যদি আমি সত্যটা বলে দিই সে এখন অপদস্থ হবে, কিন্তু এইটা কেন আমি চিন্তা করছি না যে নির অপরাধ
সে তো ফেঁসে যাচ্ছে
আমি সত্য না বলার কারণে ওই লোকের যে অধিকার, সে অধিকার হরণ হচ্ছে, সে জুলুমের মধ্যে
পর্যবসিত হচ্ছে।
তো এই যে বিষয়টা যখন আমি চিন্তা করব, তখন আমার পক্ষ থেকে সম্ভব হবে যে সত্যকে গোপন না করে সত্যকে উত্থাপন করা, তুলে ধরা, আমার মাধ্যমে, সত্য বলার মাধ্যমে একজন নিরপরাধ সে উদ্ধার হয়ে যাওয়া। এরকম করে যদি আমরা দেখি, একটি হাদিসে মোবারক রয়েছে, সেই বিষয়টি হইতেছে যে এখন আমি আপনি সাধারণ যারা, আমরা কীভাবে বাঁচবো মিথ্যা সাক্ষ্য, এখন আমার আপনার নসিবে যদি হয়ে যায় এরকম, আমার আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী যদি কেউ দিয়ে দেয়। এরকম একটি ঘটনা রয়েছে যেটা দুরূদ শরীফের ফজিলতের ঘটনা। একবার এক ব্যক্তি একজন মিথ্যা সাক্ষ্য বানিয়ে আর একজন লোককে দোষী সাব্যস্ত করে, আর যে সম্পদ চুরি হওয়ার বিষয় রয়েছে সেই সম্পদকে সামনে নিয়ে উপস্থিত হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তো চুরিকৃত মালটি ছিল উট। ওই ব্যক্তি সে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে উপস্থিত হলো। আল্লাহ রাসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি হচ্ছে চোর, আর এই হচ্ছে আমার চুরিকৃত মাল, আর এই হচ্ছে আমার সাক্ষী, এই ব্যক্তি সাক্ষী দিবে, আর এটি হচ্ছে উট, আমার উট, আর এই ব্যক্তি হচ্ছে চোর। তখন ওই যে যে মিথ্যা সাক্ষ্যদাতা সে তাকে সাক্ষ্য সে সাক্ষ্য দিয়েছে আল্লাহ রাসূলের দরবার, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির উট হচ্ছে এইটা, আর যে ব্যক্তি চোর হিসেবে সাব্যস্ত করা হয়েছে সে আল্লাহ রাসূল দরবারে সে খুবই একজন ভালো মানুষ ছিল। তো আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি কোনো কিছু বলার আছে? তখন সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, যেই সম্পদের চুরির দায় আমার উপর দেওয়া হয়েছে,
আচ্ছা,
আমি আপনাকে অনুরোধ করব এই সম্পদ অর্থাৎ এই উটটিকে আপনি জিজ্ঞাসা করুন এই উটের মালিককে।
ওহো,
তো সাহাবাই কেরামের আকিদা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম
সব সৃষ্টির সাথে কথোপকথন করতে পারে, আল্লাহ রাসূল আমাদের মতো সাধারণ মানুষ নয়। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটকে বলতে লাগলো, হে উট, তুমি তোমার জবান দিয়ে বলো যে তুমি কার প্রকৃত অধীনস্থ রয়েছো, কে তোমার মালিক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের ক্ষমতায় ওই উট মানুষের ভাষায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তিকে চোর হিসেবে সাব্যস্ত করা হচ্ছে মূলত এই ব্যক্তি হচ্ছে আমি, আমি তা, সে আমার মালিক, সে আমার মুনিব, আর যে এখানে মিথ্যা সাক্ষ্য বানিয়ে এনেছে মূলত সেই হচ্ছে চোর। তো যখন এই ঘটনা সেখানে উত্থাপন হলো তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে লাগলো, হে আমার সাহাবি, তুমি কোন এমন আমল করো যে আজকে মিথ্যা সাক্ষী হওয়ার পরও তুমি এত বড় একটি অপরাধ, এত বড় একটি মিথ্যা যে রটনা রটিয়েছে তারা, এরকম একটি ভয়ানক দুর্ঘটনা তুমি যদি হেফাজত করতে পারলে কি এমন কাজ করো তুমি? তখন ওই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন কোনো আমল করি না, আমার আমলনামায় এমন কোনো আমল নেই যেটার কারণে আমি আজকে উদ্ধার হয়েছি, আমি এতটুকু জানি যে আমি আপনার উপর বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করি।
সুবহানাল্লাহ।
তো এই হাদিস শরীফ থেকে আমি এতটুকু জানান দিচ্ছি যাতে আমরা মিথ্যা সাক্ষ্য থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে।
খুব চমৎকার, মাশাআল্লাহ, প্রাণবন্ধ আলোচনা হয়েছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আমরা দেখছিলাম অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় ছিল মিথ্যা সাক্ষ্য। এই মিথ্যা সাক্ষ্য খুবই গর্হিত একটি কাজ, আর এই মিথ্যা সাক্ষ্য সম্পর্কে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে মিথ্যা সাক্ষ্যের পরিচয় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে মিথ্যা সাক্ষ্য এমন এক সাক্ষ্য যা মানুষকে অন্যায় ও বাতিলের দিকে ধাবিত করে, অন্যায় ও বাতিলের দিকে ধাবিত করে, হোক তা মানুষের ধ্বংস সাধন কিংবা সম্পদ আত্মসাত, অথবা হারামকে হালাল অথবা হালালকে হারাম করার ক্ষেত্রে, যাই হোক না কেন, দুরুল মুখতার কিতাবের মধ্যে এসেছে। তো কাজেই এতক্ষণ যা কিছু আমরা আলোচনা করলাম এর প্রেক্ষাপটে বলাই যেতে পারে যে মিথ্যা সাক্ষ্য কখনোই কোনো পরিবারের কিংবা সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না, কখনোই কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন যে আল্লাহর সঙ্গে শরীক করা, মা বাবার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেয়া, এই যে কবিরা গুনাহ, এটা এমন এক গুনাহ যে গুনাহ থেকে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলে বান্দা অনেক সময় আমরা মনে করি যে তওবা করে নেব, ক্ষমা হয়ে যাবে। এখন সেই তওবাটা যদি স্বাতন্ত্র হয়, ব্যক্তিগত হয়, তার মধ্যে যদি কোনো হুকুকুল ইবাদ যদি সন্নিবেশিত না থাকে, সংযোজিত না থাকে, তাহলে তো সে গুনাহ মাফ। কিন্তু যদি হুকুকুল ইবাদ যদি এর সাথে কানেক্টেড থাকে, অন্যের অধিকার, বান্দার হক, তখন কি হবে? তো কাজেই জুনায়দ ভাইয়ের কাছে আসছি, সময় খুবই সংকীর্ণ।
জি,
এই যে মিথ্যা সাক্ষ্য, এ থেকে আমরা কি করে বিরত থাকব, কি করে নিজেকে নিজে আমরা মিথ্যা সাক্ষ্য থেকে আমরা বিরত রাখতে পারি, কিংবা সমাজের মধ্যে একে অন্যকে আমরা ইন্সপায়ার করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি যে মিথ্যা সাক্ষ্য দেয়া যাবে না? যদি আপনার সংক্ষিপ্ত কিছু মূল্যবান মাদানী ফুল যদি আপনি পেশ করতেন।
জি, একটি উক্তি পড়েছিলাম যে কোনো বিষয়ের প্রতি উদাসীনতার কারণ হচ্ছে অজ্ঞতা।
আচ্ছা,
তো যখন কেউ বিষয় সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে জানা থাকে না যে তার লাভ কি, তার ক্ষতি
কি, হিতাহিত দুইটা সাইড,
জি জি, এগুলো সম্পর্কে জানা থাকে না বা বলতে পারি যে দিনই ইলম থাকে না, তখন কিন্তু সে সেই গুনাহের প্রতি ধাবিত হয় বা গুনাহগুলো করে।
অর্থাৎ ওই গুনাহটা তার কাছে গুনাহই মনে হয় না, এটা সিম্পল,
জি, তেমন কিছু মনে হয় না, বাস এতটুকু মনে হয় আমি মনে হয় একজনকে বাঁচানোর জন্য বলছি বা আমি তো টাকা পাচ্ছি, সে শুধু তৎক্ষণাৎ যে জিনিসটা দেখতে পাচ্ছে সেটাই বুঝতে পারে, বাকি অন্য কিছু বুঝতে পারে না জ্ঞান না থাকার কারণে। তো সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এই জাতীয় গুনাহ আর অন্যান্য অনেক গুনাহ থেকে বাঁচার জন্য ইলমে দীন অর্জন করা। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ভয় নিজের ভিতরে আনা, কিয়ামতের চিন্তা ভাবনা করা, কিয়ামতের দিনে যে আজ তো সাময়িক সময়ের জন্য কোনো একটা ফলাফল দাঁড়িয়ে যাবে কিন্তু কাল কিয়ামতে আমি বাঁচতে পারবো না, যখন এই ভয় ভীতি নিজের ভিতর আনবে তখন ইনশাআল্লাহ এই গুনাহ থেকে বাঁচতে পারবে। আরেকজন মুমিনের তো যে গুণ বর্ণনা করা হয়েছে কোরআনে পাকের মধ্যে বৈশিষ্ট্য সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাগ্বি মাররু কিরামান।
আচ্ছা,
আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মুমিনের গুণ বর্ণনা করা হচ্ছে আল্লাহ তাআলা ব্যক্ত করছেন, আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না আর যখন কোনো অনর্থক কথার কাছ থেকে অতিক্রম করে তো নিজের সম্মান সামলিয়ে অতিক্রম করেন। তাফসিরে মাদারিকের মধ্যে এর তাফসিরে এসেছে যে কামিল ইমানদার মিথ্যা সাক্ষ্য দেয় না এবং তারা মিথ্যুকদের বৈঠক থেকে দূরে থাকে, তাদের সাথে মেলামেশাও করে না। তো একজন কামিল মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে না নিজে মিথ্যা সাক্ষ্য দেয় বা যারা মিথ্যুক রয়েছে তাদের সাথে সে চলাফেরা করে। তো আমি যদি আল্লাহ তাআলার দরবারে কামিল মুমিন হতে চাই তাহলে আমাকে কিন্তু এই গুণটা মিথ্যা সাক্ষ্য থেকে নিজে বাঁচা আর যারা মিথ্যা বলে তাদের থেকে বেঁচে থাকা, এটা আমাদের আমার জন্য খুবই জরুরি।
মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। কিছু এসএমএস আরও রয়েছে, সময়ও আমাদের শেষ। আয়াত ইসলাম প্রশংসা করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর বয়ান, মদিনা মদিনা। সঙ্গেই থাকুন, আপনাদের ভালোবাসার কারণে মাদানী চ্যানেল আজ এতদূর পৌঁছতে পেরেছে। আর এখন একটা বিষয় না বললেই নয়, আমরা জানি সবাই যদি বলা বাহুল্য যে এখন মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানে রয়েছে, আর আগে থেকে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মানকে আরও উন্নত করা হয়েছে। তো কাজেই আজই যদি আপনার বাসায় মাদানী চ্যানেল না থাকে, মাদানী চ্যানেল অনতিবিলম্বে অতি সত্বর আপনারা মাদানী চ্যানেলকে চালু করে নিন। কেননা এই মাদানী চ্যানেল যেখানে একজন গৃহকর্তা ব্যর্থ হয়ে যায় তার সংসারকে নিয়ন্ত্রণ করতে, সন্তান সন্ততিকে স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, আলহামদুলিল্লাহ সেখানে মাদানী চ্যানেল সক্ষম হয়ে যায় পরিবারকে সংশোধনের জন্য, পরিবারের সদস্যদের আত্মশুদ্ধির জন্য। তো কাজেই মাদানী চ্যানেল নিজের পরিবারে চালু করে দিন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল দেখবেন যে গ্রাজুয়ালি ওয়ান আফটার অ্যানাদার ইনশাআল্লাহ আজ্জাবাজাল একসময় আপনার পরিবার সুন্দর একটা পরিবারে রূপান্তরিত হবে। এরপরে আমাদের সঙ্গে আরও এসএমএস লিখেছেন, বিনতে ফজর আলী লিখেছেন হবিগঞ্জ থেকে, মাশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এসএমএসের জন্য ধন্যবাদ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে মাদানী চ্যানেল বাংলা আজ সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপস্থাপন করছে, আপনাদের জন্য সাজাচ্ছে। কাজেই মাদানী চ্যানেলকে আরও যদি আপনারা উন্নত করতে চান, অগ্রগতি দেখতে চান, তাহলে আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা একান্ত কাম্য। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
দাও ইখলাসে মন মোরে ইয়া।